ज्ञानधस्य ज्ञानाञ्जनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून्दिनतारणं। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायति कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुजितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। मन्त्राकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা আজ এখানে সমবেত হয়েছি কিছু ধর্মকথা আলোচনার জন্য। এটাকে ধর্মসভাও বলা চলে। শাস্ত্রে সংজ্ঞা দিয়েছেন ধর্মসভা কাকে বলে, তার উত্তর হচ্ছে ন সা সভা যত্র ন সন্তি বৃদ্ধা। বৃদ্ধ বৃদ্ধাগণ যে সভা সংলঙ্কৃত করেননি তাকে সভা বলা হবে না। বৃদ্ধা নতে যে ন বদন্তি ধর্মম, সেই ধর্মসভা ধর্মসভা নয় যদি সেখানে বৃদ্ধ বৃদ্ধাগণ তাদের অনুগত জনগণকে যদি ধর্মোপদেশ না করেন। ধর্ম সন যত্র ন সত্যমস্তি, সেই ধর্মকে ধর্ম বলে মেনে নেওয়া হবে না যার মধ্যে সত্য বর্তমান নাই। সত্যম নতজ্জলম ভূপৈতি, সেই সত্যকে সত্য বলে মেনে নেওয়া হবে না যার ভিতরে ছল কপটতা বর্তমান। ঠিক শাস্ত্রে এইভাবেই তত্ত্ব দর্শন নির্ণয় করেছেন। তা ধর্মসভা আমার সম্মুখে বহু বৃদ্ধ বৃদ্ধা বহু বিদ্বজ্জন সমুপস্থিত। আলোচনার ইচ্ছা আমাদের সনাতন ধর্মতত্ত্ব, এইটি মৌলিক বিষয়। ধর্ম সম্বন্ধে আজ আমাদের কোনো বাস্তব ধারণা নাই, গণ্ডগোল সেইখানে। রাজনৈতিক জনগণ তারা বলছেন ধর্মই যত নষ্টের গোড়া, ঠিক এর উল্টো করে আবার ধার্মিক জনগণ তারা বলছেন যে সস্তার রাজনীতি এর জন্য দায়ী বর্তমান পরিস্থিতির জন্য। ব্যাপারটা কি? সত্যম শিবম সুন্দরম, সেই জিনিসটাকেই তো ধর্ম বলে। ন্যায় নীতি আদর্শের মূল্যায়নকেই তো ধর্ম বলে। ধর্ম আবার পৃথক জিনিস কি? মানুষ নীতি আদর্শ বাদ দিয়ে এই সংসারে চলতে পারে কি, ক্ষমতা আছে কি?
নাই।
নীতি আদর্শ কি?
বলা হয়েছে ধর্ম।
এই চিন্তাটা আমাদের মধ্যে ঢুকছে না। ধর্ম কোনো বিশেষ কাল্ট গাইড নয়, বিশেষ ডগমা নয়। চেতন জীবাত্মার স্বরূপ সম্বন্ধে অভিজ্ঞান লাভ, তাকেই বলে ধর্ম। ধর্ম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্র বলছেন, বস্তুর স্বভাবই বস্তুর ধর্ম। যার যেটা স্বভাব, সেই স্বভাবটাই তার ধর্ম স্বরূপ। দেহ ধর্ম বলে একটা কথা আছে সামাজিক সংসারে। মনোধর্ম বলে একটা কথা আছে। আবার তৃতীয় পর্যায়ে আত্মধর্ম বলে একটা কথা আছে। দেহধর্মকে বলছেন জড় স্থূল, মনোধর্মকে বলছেন জড় সূক্ষ্ম, এবং আত্মধর্মকে বলছেন অপ্রাকৃত তত্ত্ব। এইরূপ ব্যাখ্যা করেছেন বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, রামায়ণে, মহাভারতে, সব জায়গায় একই রূপ তত্ত্ব দর্শন। আমরা কোনটাকে নিয়ে চলব? যদি কেবলমাত্র আমরা সুবিধাবাদের আশ্রয়ে দেহধর্ম মনোধর্ম নিয়েই চলতে চাই, তাহলে আমরা ভ্রান্ত বলে প্রতিপন্ন হব। শাস্ত্রের নির্দেশে এই জগতে কেবলমাত্র আমরা শুধু খাওয়া পড়া থাকা নিয়েই যদি সন্তুষ্ট হতে চাই, অসম্ভব। তার ভুরি ভুরি উদাহরণ আছে দুনিয়ায়। যেসব দেশ কিছু জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে, তাদের হয়তো খাওয়া পড়া থাকার একটা ব্যবস্থা তারা করে ফেলেছেন, কিন্তু খাওয়া পড়া থাকাটা পেলেই মানুষ কি ধর্মযাজন করবে, করে, এমন কোনো গ্যারেন্টি আছে কি?
নাই।
আমরা বহু লোকের মুখে বর্তমানে শুনতে পাচ্ছি, আগে খাওয়া থাকা পড়ার ব্যবস্থা হোক, তারপরে ধর্ম বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কিছু থাকে, সেটা চিন্তা ভাবনা করে দেখব। এই জাতীয় সমালোচনা শুনছি আমরা, কিন্তু আপনারা নিজেরাই চিন্তা করবেন, যদি সব মানুষের মোটামুটি খাওয়া থাকা পড়ার ব্যবস্থা করা যায়, তারা ধার্মিক হবেন কি ধর্মযাজন করবেন, এর কোনো গ্যারান্টি আছে কিনা?
নাই।
তাহলে বৃথা ঐরূপ কানা যুক্তি অবতারণা করে কি হবে? আমি জানতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমার অভিজ্ঞান নাই, তার জন্য কি আমি বস্তুটাকে উড়িয়ে দেব? আমি বুঝতে পারছি না, তার জন্য আমার অজ্ঞতাই দায়ী, আমার অসামর্থ্যই দায়ী সেখানে? ধর্ম নিত্য শুদ্ধ সনাতন ধর্ম, দেহধর্ম মনোধর্ম জড় স্থূল সূক্ষ্ম ব্যাপার, ধ্বংসশীল, ক্ষয়িষ্ণু। আত্মধর্ম তো তা নয়। আমাদের সনাতন আর্য ঋষিগণ তারা তো সেটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আত্মধর্মে প্রতিষ্ঠিত হতে বলছেন, সেটা তো একটি স্বতন্ত্র ব্যাপার। সেই বিচারে যদি কেউ প্রতিষ্ঠিত হন, তাদের কোনো অসুবিধা হবে না। ঋষিশাস্ত্রের কোনো জায়গায় প্রাথমিক স্তরে সাধন ভজনের ক্ষেত্রে যে বলা হলো তোমার শরীরটাকে সুস্থ রাখো। কেন? শরীর যদি তোমার সুস্থ না থাকে তাহলে তোমার মনটাও অসুস্থ হয়ে পড়বে। দেহ এবং মন দুটো যদি সুস্থ না থাকে তাহলে তোমার আত্মকল্যাণ চিন্তা সম্ভবপর নয়। তুমি সুষ্ঠুভাবে আত্মধর্ম যাজন করতে পারো না। তার জন্যই বলছেন দেহ মন সুস্থ রাখা উচিত। ঋষিনীতির ভিতরেই আমরা দেখতে পাই সাধন ভজনের প্রথম কথাটাই রয়েছে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। যদি আমি আমার স্বরূপ চিন্তা করতে যাই, আত্মধর্মের উদ্বোধন চাই, তাহলে তো আমার দেহ মন সুস্থ রাখাই দরকার। কিন্তু কই, তা তো হচ্ছে না। ঋষিগণের ওই নির্দেশ নিয়ে আমি সুবিধাবাদী সুবিধাই খুঁজছি। আমি বনে যাচ্ছি, দেহার আমি ধর্মযাজন পড়ে থাকল, আমি দেহারানী গেহারানীর মধ্যে পড়ে গেলাম। তাহলে আমাদের উন্নত চিন্তা ভাবনা কোথায়? ঋষিনীতির ভিতরে আমরা পাচ্ছি প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং দুটো জিনিস। কোনো বিষয়ে বাড়াবাড়ি করা তো ভালো নয়। যেখানেই বাড়াবাড়ি হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। আত্মধর্মের কথা, ভাগবত ধর্মের কথা, নিত্য ধর্মের কথা, এগুলো সব সিনোনিমস, সমার্থবাচক শব্দ। আমাদের যদি চিন্তা হয় যে আমরা আত্মকল্যাণ চিন্তা করব, আত্মধর্মের জাগরণ প্রয়োজন আমাদের, তারপরেই তো জোর দিতে হবে। মূলটাকে বাদ দিয়ে যদি আমি দেহ মনোধর্মেই আবদ্ধ হলাম তাহলে আমাকে তো বুদ্ধিমান বলে কেউ বলবে না। বিশ্বের চিন্তাশীল মনীষী বিদ্বজ্জন তারা বলছেন যে এই বিংশ শতাব্দীর যুগটা এটা হচ্ছে বৈজ্ঞানিক যুগ। মানলাম, কিন্তু কি করব, বিজ্ঞানের যে উন্নতি আমাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে, অনেক কিছু, সে বিষয়ে আমরা ঋণী থাকলাম। আত্মকল্যাণ চিন্তার কি সুবিধা হলো, এসব বিষয়ে ঋষিনীতির মধ্যেই রয়েছে আলোচনা। তো সেইখানে বলছেন যে মানুষ কেবলমাত্র খেয়ে থেকে পরেই শান্তি লাভ করে না। শান্তি একটা পৃথক জিনিস, যে জিনিসের জন্য বর্তমান দুনিয়া উদ্গ্রীব হয়ে আছে, পিস পিস করে চিৎকার করা হচ্ছে আজ। কিন্তু অ্যাচিভমেন্টটা তার কি করে, তার প্রাপ্তিটা কোথা থেকে আসবে, সেটা তো আমাদের অভ্যাস করা দরকার, অনুসন্ধান করা দরকার। সেটা তো হচ্ছে না। যে পাশ্চাত্য দেশ খাওয়া থাকা করার বহু ব্যবস্থা করে ফেললো, আর তারা আবার পিস পিস করে চিৎকার করে কেন? এর দ্বারা প্রমাণিত হয় যে ওই তিনটে জিনিসেতেই আমাদের সুখ শান্তি নাই। সুখ শান্তি একটা পৃথক জিনিস। শাস্ত্রে এসব কথা সুন্দরভাবে আলোচনা আছে। আমরা ঠিক সেসব জিনিসগুলো ঠিক পরপর আমরা আলোচনা করছি না, যদিও বা করছি সেটাও উপর উপর। ঋষিনীতি তো আমাদের বিপদে ফেলবার জন্য ব্যবস্থা নেননি, তারা তো সামগ্রিকভাবে মানবগণের কল্যাণ চিন্তা করেছেন। সে কল্যাণটা আমরা বুঝছি কোথায়? ঋষিনীতির মধ্যেই তো রয়েছে। তোমরা মিলেমিশে চলো। যা জিনিস উৎপাদিত হবে শান্তিপূর্ণ উপায়ে, সেটা পরস্পর ভাগযোগ করে খাও। সহাবস্থান নীতি, সমবন্টন নীতি, এসব কথাগুলো রাজনীতির মধ্যে এলেও এগুলো সব ধর্মনীতির কথা। আমরা সেটা শুনছি কোথায়, মানছি কোথায়? মহাত্মা গান্ধীজি কটেজ ইন্ডাস্ট্রির পরে খুব জোর দিলেন। তিনি ওটা শিখলেন কোথা থেকে, পেলেন কোথা থেকে? আপনারা ভাগবত আলোচনা করবেন, দেখবেন তার ভিতরে স্মল কটেজ ইন্ডাস্ট্রির বহু কথা লেখা আছে ভাগবত। তিনি পেলেন কোথা থেকে ওটা? প্রত্যেকটি লোকের খাওয়া পড়ার সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে যদি ঋষিনীতি গ্রহণ করি। আমরা ঋষিনীতি গ্রহণ করছি না তো তা দুঃখ কষ্ট যাবে কেন? আমরা মনে করছি আমরা যেটুকু জেনেছি বুঝেছি সেটাই যথেষ্ট। যথেষ্ট এর উপরে আর কেউ বলবার কেউ নাই। মুশকিল তো সেখানে, যদি আমরা সবই বুঝে ফেলেছি, জেনে ফেলেছি, তাহলে ব্যবস্থা কেন নিচ্ছি না? ব্যবস্থা নিলেও সেটা বাস্তবে রূপায়িত হচ্ছে না কেন? এসব আজ প্রশ্নের বিষয়। শাস্ত্র যে বলছেন সেটা তো আমরা মানছি না। যে কোনো কাজে আমাদের প্রসেস প্রসিডিওর নিয়ে চলতে হবে, সেটাকে তো আমরা মানি না। ব্যবস্থা কিন্তু দেওয়া আছে। বহু অজ্ঞানতা সব জানতা ব্যক্তি তারা ঋষিনীত রূপ বড় কটাক্ষ করছেন, যেটা করা উচিত নয়। তারা বলছেন কি, ঋষিগণ আমাদের কোনো কল্যাণ চিন্তা করেন। তারা হিতাকাঙ্ক্ষী মঙ্গলাকাঙ্ক্ষী। যদি বলা যায় আমার গার্জিয়ান আমার কোনো কল্যাণ চিন্তা করেন না, ভুল হয়। আমার নিয়ারেস্ট গার্জিয়ান মাতা পিতা তারা সন্তানের কোনো কল্যাণ চিন্তা করেন না, একথা যদি বলা হয় তাহলে সত্যের অপলাপ হয়। আমাদের ফোর ফাদার্স মুনি ঋষিগণ তারা আমাদের কল্যাণ চিন্তা করেননি, এটা বললে ভুল হবে, কৃতজ্ঞতা হবে। এসব কথাগুলো বললেন। নীতি আদর্শের মূল্যায়ন কি? সনাতন শাস্ত্রে বলা হয়েছে ধর্ম, বাকি বলা হয়েছে পরম ধর্ম, তাকেই বলা হয়েছে সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি? নিত্য, এভার লাস্টিং, আনচেঞ্জেবল। সনাতন শব্দের সেই ব্যাখ্যায়িত হয়েছে যার কোনো পরিবর্তন পরিবর্তন নাই। এক কথায় ভারত রাষ্ট্রে বাস করি আমরা, ভারতীয় সংবিধান মানতে বাধ্য আছি। আমি ভারতে যদি বাস করতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে নিতে হবে। তবে এখানে বসবাসেরও যোগ্যতা, এখানকার আইনের যত সুখ সুবিধা সুযোগ সুবিধা সবগুলি আমি পাব। কিন্তু এই যে কনস্টিটিউশন, এটা পরিবর্তনশীল। এর মধ্যে অ্যাডিশন অল্টারেশন আছে, প্রয়োজন হলে হয় হচ্ছে। ঠিক সেইভাবেই স্পিরিচুয়াল কনস্টিটিউশনের কথা শাস্ত্রে বলা আছে। সেটাকেও আমাকে মেন মানতে হবে। সেই কনস্টিটিউশনে কোনো পরিবর্তন পরিবর্তন নাই, যা একবার বলে দেওয়া হয়েছে সেইটাই। ঠিক আছে, তারপরে আর কোনো কথা নেই। এই জন্যই তাকে বলা হচ্ছে অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, এই বলে বলা হলো তাকে। যা বলবার একসঙ্গেই বলে দিয়েছে। সেই জিনিসটাও তো আমাদের বুঝতে হবে। আমি যখন জ্যামিতি পড়লাম তখন অ্যাক্সিওমও পড়েছি সঙ্গে সঙ্গে। উইদাউট রিজনিং মেনে নিতে হবে আমাকে, এমন ব্যাপার। যারা জিওগ্রাফি পড়ছেন তাদের পক্ষে বলা হলো পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। আমি অস্বীকার করলে হবে? আমার জিওগ্রাফি পড়বার অধিকার থাকবে? ওগুলো তো মেনে নিতে হয়। একটা বাচ্চা শিশু, তার যখন হাতে খড়ি হয়, মাস্টারমশাই পণ্ডিতমশাই হাত ধরে তার আঁক টেনে বললেন, বলো বাবা হ, সে যদি বুঝতে না চায় কিছু করবার আছে? আবার সে যদি বলে আমি ওকে অ বলবো না, আমি ওকে ক বলবো, ককে কি বলবি? ককে অ বলবো। সেই বাচ্চার অ খবর শেখা হবে কিনা? হবে না। তখন মাস্টারমশাই যা বলছেন তাকে তাই বলে মানতে হবে। এটা হলো প্রিলিমিনারি সাবমিশন, একে বলে প্রাথমিক শ্রদ্ধা। সেই শিশু যখন বড় হয়, হায়ার ক্লাসে পড়ে, তখন সে আবার অ আ ক খ র ইতিহাস ইতিবৃত্ত অ্যানালস অ্যান্টিকুইটিস জানতে পারে। কিন্তু বাচ্চা শিশু যদি জিজ্ঞাসা করে বসে, মাস্টারমশাই আমাকে অ আ ক খ র ইতিহাস ইতিবৃত্ত বলুন, তার বুঝবার ক্ষমতা নেই। মাস্টারমশাই বুঝাতে পারেন কিন্তু সেই শিশুর বুঝবার ক্ষমতা নেই। মাস্টারমশাই যা বলছেন সেটাই তখন তাকে মেনে নিতে হয়। সাধন ভজন ক্ষেত্র ওই রকম, গায়ের জোরে কিছু হবে না। অথচ সব থেকে ভালো কথা রিয়েলাইজেশন, বাস্তব অনুভূতি যদি আমাদের তত্ত্ববস্তু সম্বন্ধে না হয় তাহলে আমরা যে কোনো বিষয়ে অকৃতকার্য। তার জন্য অপেক্ষা করতে হবে। এ কথা সত্য, প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। অভ্যাস যোগের দ্বারা মানুষ পূর্ণতা লাভ করে, পূর্ণ জ্ঞান লাভ করে, এ কথা ঠিকই, এ কথাতে কোনো ভুল নেই। এখন আলোচনায় আসি, আমরা ভজন সাধন করব কার, উপাসনা করব কার? শাস্ত্রে সব জায়গায় লেখা আছে উপাসনা করো ভগবানের। ভগবানের তিনি কে, তার ডেফিনেশন কি, সংজ্ঞা কিভাবে নির্ভিত হয়েছে তার? আমরা মানুষ, ইউনিভার্সাল গুড কোয়ালিটিস আমাদের আছে 50টি, পরিমাণ বিন্দু বিন্দু মাত্রায়। তার নাম হলো জীবাত্মা, তার নাম হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন মনুষ্য গোষ্ঠী। ইউনিভার্সাল গুড কোয়ালিটিস 55টি গুণ অধিক মাত্রায় যাদের মধ্যে আছে তাদের বলা হলো দেবদেবী, বিশেষ করে শিব ব্রহ্মাদি দেবতা। ইউনিভার্সাল গুড কোয়ালিটিস 60টি পূর্ণভাবে যে তত্ত্বের মধ্যে আছে তাকে বলা হলো নারায়ণ বা বিষ্ণু। এই গ্রেড থেকে আরম্ভ হলো পূর্ণ দর্শন, যেখানে ষাটটি গুণ নিয়ে আলোচনা হচ্ছে, সেখান থেকে এলো বিচার। সাধন ভজনের ক্ষেত্র এখান থেকে আরম্ভ হলো, পূর্ণ দর্শন থেকে। তার মানে বিষ্ণু এবং নারায়ণ হচ্ছেন পূর্ণ তত্ত্ব। এরপরে আবার বিচার দেখানো হলো, পূর্ণ পূর্ণতর পূর্ণতম, পূর্ণতত্ত্ব পূর্ণতর তত্ত্ব যদি ধরা হয় সেই বিষ্ণু নারায়ণের মধ্যেও শ্রেষ্ঠত্ব আছে। ইউনিভার্সাল গুড কোয়ালিটিস 60+ 2.5 রস, 62.5 গুণ। একে বলা হলো ভগবান শ্রীরামচন্দ্র, যার অপর নাম মর্যাদা পুরুষোত্তম। আবার বলা হলো ইউনিভার্সাল গুড কোয়ালিটিস 60+4, 64 গুণ যুক্ত যে তত্ত্ব তাকে বললেন কৃষ্ণস্বরূপ। যে চারটি গুণ এখানে অধিক আছে কৃষ্ণস্বরূপের বেলায়, সেটা কিন্তু অন্য কোনো তত্ত্বেতে নাই, সেজন এক্সেপ্ট কৃষ্ণ। এগুলো তো শাস্ত্রে বিচার করা আছে, আমরা কেন শাস্ত্র এইভাবে অধ্যয়ন করি না, কেন আমরা উল্টো পাল্টা বলি? যেখানে শিব ব্রহ্মই ভগবান হতে পারছেন না, সেখানে মানুষ কি করে ভগবান হচ্ছে? কুসুম তো আপনার অঙ্কটা, আশ্চর্য ব্যাপার। এখন কি বলা হচ্ছে, বাজারে কি কথা চলছে, ভগবান তো মানুষ একটা কথা, ফের আবার উল্টে দেন কথাটা, মানুষই তো ভগবান। এর রেশিও কি করে কষা হচ্ছে, তার ভিত্তি কোথায়? 50টি গুণ বিন্দু বিন্দু মাত্রায় যাদের মধ্যে আছে তারা হলো মানব, 55টি গুণ অধিক মাত্রায় যাদের মধ্যে আছে তারা হলেন ব্রহ্ম শিবাদি দেবতা, 60টি গুণ পূর্ণ মাত্রায় যার মধ্যে আছে তার নাম হলো নারায়ণ বা বিষ্ণু, মানে আমাদের কর্তা ব্যক্তি উপরওয়ালা। ভজন সাধন তো ওখান থেকে আরম্ভ হলো, ভগবানের যত অবতার ভজনীয় বস্তু, কিন্তু উল্টোপাল্টা অঙ্ক কষা হচ্ছে কেন আজ, যার জন্যে স্বয়ং কৃষ্ণকে বাদ প্রতিবাদ করতে হচ্ছে গীতা ভাগবতে? এগুলো তো আলোচনার বিষয়। কৃষ্ণ দুঃখ করে বলছেন অর্জুনকে, সখা অর্জুনকে, অর্জুন জানো কিছু মূর্খ লোক অর্বাচীন তারা আমাকে মানুষ বলতে চায়। দুঃখের কথা নয় কি, ভগবান দুঃখ করেই তো কথাটা তুলেছেন অর্জুনের কাছে। অবজানন্তি মানমূঢ়া মানুষিং তনুমাশ্রিতম, আরে আমার মানুষের মতো চেহারাটা দেখে বহু অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অর্বাচীন ব্যক্তি তারা আমাকে সাধারণ মানুষ বলতে চাচ্ছে। কৃষ্ণ দুঃখ করে কথা বলছেন, পরম ভাব আমার জানন্ত, তারা আমার ভগবত ভাব জানে না, বোঝে না। আবার ফের বলছেন পজিটিভ সাইডে, জন্ম কর্ম চমি দিব্যম, আমার জন্মকর্ম অলৌকিক দিব্য অপ্রাকৃত, আমি কর্মফল ভোগ করি না। অর্জুনকে বলছেন এবং জৈতি তত্ত্বত তাকে আর এই সংসারে আসতে হয় না, এই তত্ত্ব যিনি জেনেছেন বুঝেছেন। তাহলে ব্যাপারটা কি, এখানে যে তত্ত্ব তাকে আমরা সাধারণ মনুষ্য গোষ্ঠী যাদের সবসময় ভুল হচ্ছে, ভুল ভ্রান্তির মধ্যে বসে আছে যারা প্রতিপদে পদে, সেইটা হবে তো সুযুক্তিপূর্ণ কথা নয়। টু ইট ইজ হিউম্যান, মনিনাঞ্চ অতিভ্রম কথাটা আছে, মুনি ঋষিগণের ভুল হয় না, কিন্তু বহু স্থলে তারা আমাদের মতো হতভাগা বদ্ধজীবকে বুঝাবার জন্য তারা কখনো কখনো এরকম ভুলের ভান করেন। আমাদের শিক্ষার জন্য এটা ভুললে চলবে না। সরস্বতী নদী তীরে ঋষিগণ যজ্ঞ করছিলেন, কার যজ্ঞ? সর্বযজ্ঞেশ্বর হরি তারই যজ্ঞ করছিলেন। হঠাৎ সেই ত্রিকালজ্ঞ সত্যসন্ন ঋষিগণের মনে কেন সন্দেহ? অন্য সময় তো ইনি আসেন, কই রকম ব্যবহার তো দেখা যায় না, আজ অন্যরকম ব্যবহার দেখছি, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এর পিছনে। ত্রিশূল নাদিয়ে রাখলেন শিব ঠাকুর, আর মহাকাল মূর্তি আর ওখানে কাজ করল না। যাওয়ার সময় তিনি একটা প্রণাম করলেন, চললেন ভগবানের কাছে। তমগুণ ফেল করল ওখানে, সেখানে ভগবান লক্ষ্মী সহ সেখানে ঘুমোচ্ছিলেন। ভগবানের ঘুমটা আমাদের মতো ঘুমের মতো নয়, আমরা ঘুমিয়ে গেলে যেন একেবারে অজ্ঞান, কেউ এসে কেটে ফেললো জানতে পারছি না, বুঝতে পারছি না। ভগবান নিদ্রিত থাকলেও চিরজাগ্রত। যখনই পরীক্ষা করতে নেমেছেন ভৃগু, তার আগে থেকেই ধরিত্রী দেবীকে, ধরণী দেবীকে সঙ্গে নিয়ে গিয়ে স্তব করছেন। কোথায় গিয়ে হাজির হয়েছিলেন তারা? ক্ষীর সমুদ্রের তীরে, সেইখানে গিয়ে তারা স্তব করছেন। শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বাধারং গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীর ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। এইভাবে প্রণাম করছেন গিয়ে, কিন্তু ওখানে স্তব করলে কি হবে, ব্যবস্থা নিতে হয়েছে। ওখান থেকে আবার চলে গেছে খবর মূলে। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। দেবতাগণকে আদেশ করলেন, তোমরা আগে গিয়ে জন্মগ্রহণ করো, যদুকুলে বৃষ্ণিকুলে বিভিন্ন এতে তোমরা গিয়ে জন্মগ্রহণ করো, আমি যাচ্ছি পরে। ব্যাপারটা কি? কিন্তু সেটা পূর্ণ দর্শনের কাছে এই আপত্তিটা হয়েছে, জীবতত্ত্বের কাছে আলোচনা হয়নি। ভগবানের কাছে গিয়ে, নারায়ণ বিষ্ণুর কাছে গিয়ে দুঃখের কষ্টের কথাটা জানানো হয়েছে, সেইটি মূল মালিকের কাছে গেছে। ব্যাপারটা কি? শ্রী মন্দিরে এখানে রাম লক্ষণ সীতা, রাম সীতা আছেন, হনুমানজি আছেন। ব্যাপারটা কি? উপাস্য তত্ত্ব অস্বীকার করলে হবে না, একেই বলে মর্যাদা পুরুষোত্তম। জগতে নীতি আদর্শের শিক্ষার মূল্যায়ন করবার জন্য এসেছেন শ্রী রামচন্দ্র। মর্যাদা পুরুষোত্তম তার নাম, জগতে নীতি আদর্শ প্রচার করতে এসছেন, স্টাবলিশ করবার জন্য এসছেন। বহু কথা এর বিরুদ্ধে আছে, শাস্ত্র কি বলছেন? বাল্মীকি ঋষি রামলীলার 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছেন। যে রামায়ণ ভগবানের সমস্ত লীলা কথায়, শ্রীরামচন্দ্রের লীলা কথায় পূর্ণ, এবং সেখানে স্তব করছেন বাল্মীকি। কিভাবে? প্রথমে স্তব করছেন বাল্মীকি গিরিসম্ভূতা রামাম্ভোনিধি সঙ্গতা শ্রীমদ রামায়ণী গঙ্গা পুনাতি ভুবনত্রয়ম। এই রামায়ণকে
প্রণাম করছেন, যেটা ভগবানের লীলা কথায় পূর্ণ। তারপরে বাল্মীকি মুনিকে প্রণাম করছেন। কুজন্তং রাম রামেতি মধুরম মধুরাক্ষরম আরূঢ় কবিতা শাকং বন্দে বাল্মীকি কোকিলম। তারপরে প্রণাম করছেন এই তত্ত্ব বস্তু। দক্ষিণে লক্ষ্মণ ধন্যী বামত জানকী শুভা পুরত মারুতির জেষ্য তং নমামি রঘুত্তমম। রঘুত্তমম দীর্ঘ করাচ্ছে কি ব্যাপার? তত্ত্ব দর্শন ভগবান কোন জায়গায় ভুল করেননি, ভুল করেন না। ভুল করার মতো যদি কিছু আমরা দেখতে পাই, সেটা আমাদের শিক্ষার জন্য। বহু নাস্তিক ব্যক্তি বলছেন, আরে ভগবান শ্রীরামচন্দ্র যদি ভগবানই হবেন তাহলে তিনি এবার ভুল করেন কেন? কি ভুল করলেন? কেন মায়ামারি এসেছিল তাকে তো চিনতে পারলেন না, তিনি মায়ামারিকের প্রতি ধাবিত হলেন কেন? স্বর্ণমারিকের প্রতি ধাবিত হলেন কেন? ভুল কথা। রামায়ণ বাল্মীকি রামায়ণ খণ্ডন করছে ওটা কিভাবে? অসম্ভবং হে মৃগস্য জন্ম তথাপি রাম লুলু রে মৃগায়। হে মৃগের জন্ম অসম্ভব, স্বর্ণমৃগের জন্ম অসম্ভব, তথাপি শ্রীরামচন্দ্র তিনি স্বর্ণমৃগের পিছন পিছন ছুটলেন। তিনি কিছু, তার কিছু অজানা কিছু নাই। বোকা হতভাগা আমরা এই সংসারে বসে আছি, আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি ওটা করলেন। রামায়ণে তার ব্যাখ্যা রয়েছে, তথাপি রাম লুলুবে মৃগা, তিনি মৃগের স্বর্ণ মৃগের পিছন ছুটলেন। শিক্ষা কি? প্রায় সমাপন্ন বিপত্তি কালে দিয়তি পুংসাঙ্গমলিনী ভবন্তি। বিপদ আপদ যখন আসে মানুষের, তখন তার বুদ্ধি হারিয়ে ফেলে, বুদ্ধি গলিয়ে যায়। এই শিক্ষা দিলেন ভগবান শ্রীরামচন্দ্র জগৎকে। সংসার তো ব্যাখ্যা এরকমই আছে। শাস্ত্র অধ্যয়ন যদি করতে হয় তাহলে উপযুক্ত সদ্গুরুর অধীনে সবগুলো আলোচনা করতে হবে, তা নাহলে মানুষের পদে পদে ভুল হবে। মানুষ তো ভুলের মধ্যেই আছে, ভুল নিয়েই চলছে। সে ভুল শোধরাবে কে, সংশোধন করবে কে? সে লোক তো চাই। একজন কবি তিনি গেছেন পুরীতে জগন্নাথ ক্ষেত্রে, শ্রীমান মহাপ্রভু ভক্তগণ সঙ্গে ওখানে আছেন। তিনি তার লেখা কিছু আছে ওটা শোনাতে চাচ্ছেন মহাপ্রভুকে, গৌরসুন্দরকে। উনি বলছেন, আমার তো সময় নেই, তা স্বরূপ দামোদরের কাছে যান আপনি, ওকে শুনান তাহলেই হবে। তা তিনি স্বরূপ দামোদরের কাছে, স্বরূপ দামোদরকে প্রাইভেট সেক্রেটারি মহাপ্রভুর, ওকে শোনাচ্ছেন। শুনতে শুনতে একটা জায়গায় এমন কথা তিনি লিখেছেন যেটা সিদ্ধান্ত বিরোধ হয়ে গেছে, উল্টো পাল্টা তত্ত্ব সিদ্ধান্ত উল্টো হয়ে গেছে। তখন স্বরূপচন্দ্র বলে, আচ্ছা তা হয়েছে, আর শুনবেন না তিনি। বললেন, কি হলো? না আপনি বর্ণনা করেছেন কিন্তু সাধু সঙ্গ আপনার হয়নি, তত্ত্ব দর্শন আপনার লাভ হয়নি, আপনি তত্ত্ব বিরোধ করে ফেলছেন, উল্টো পাল্টা বলে ফেলছেন, সুতরাং আমি আর শুনতে চাই না, আমাকে উপদেশ করুন আমি কি করব। যাও ভাগবত পড়ো চৈ, হ্যাঁ যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তত্ত্ব দর্শন হচ্ছে এইটা। প্রপার গাইডেন্সে যদি শিক্ষা না হয়, সে শিক্ষা শিক্ষা নয়, অশিক্ষা কুশিক্ষা হয়ে যাবে, সেটা উল্টো হয়ে যাবে, উল্টো বুঝলি রাম হয়ে যাবে। সেই জন্য প্রপার গাইডেন্স দরকার। শ্রীমদ ভাগবত এই কথা রয়েছে, শ্রীমদ ভাগবত আলোচনা করতে গেলেও সেখানে ওই কথাই বলা হয়েছে, বিক্রীতং ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রণীয় অতবর্ণায়ুচ্ছ। শ্রদ্ধান্বিত হতে হবে, তা নাহলে শাস্ত্রগ্রন্থে হাত দেওয়া উচিত নয়। শ্রদ্ধান্বিত মানে কি? আর ভগবানে বিশ্বাস, ভগবত ভক্তে বিশ্বাস, ভক্তিতে বিশ্বাস, সেই ব্যক্তি হাত দেবেন গীতা ভাগবত, অন্য কারো অধিকার নেই। তত্ত্ব দর্শনের প্রতি যা শ্রদ্ধা নেন তিনি ওটা হাত দেবেন। আপনারা গীতা পড়েন, গীতার শেষের দিকে গীতার মহিমা মহাত্মা একটা আছে, গীতার মহিমা যদি না পড়া যায় তাহলে গীতা পড়ার ফল হয় না, লেখা আছে। সেই মতি মহিমা মাতার ভিতরে লেখা আছে, ইদন্তে না তপস্কায় ন অভক্তায় কদাচন ন চাষ শুশ্রূষা যোজমাং যোগ্য সুযোগী। ভগবান বলছেন আমাকে যে বিদ্বেষ করে, আমাকে যে দেখতে পারে না, আমার ভক্তকে যে দেখতে পারে না, ভক্তিভক্তিকে যে দেখতে পারে না, সে লোক যেন কোনোদিন গীতা হাত না দেয়। নিষেধ নামা জারি করা, শাস্ত্রগ্রন্থ আলোচনা করার অধিকারী অনধিকারী বিচার আছে। যার শ্রদ্ধা আছে, শ্রদ্ধা কাকে বলব? হ্যাঁ, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, মুখে বললাম, কাজের লড়াই করলাম না, তা নয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কাছে সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় বিশ্বাসকে বলে শ্রদ্ধা। সেটা কি? কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। ভগবানে ভক্তিমান যিনি, এ বিশ্বাস তার আছে, ভগবানে ভক্তি করলেই আমার সবটা হবে। অবিশ্বাস যার নাই তার বহু শাস্ত্র অধ্যয়ন করলে কিছু হবে না, কেন সে আগেই তার দরজা বন্ধ করে দিয়েছে। ভক্তি লাভ করবার যে তার আগে কপাট বন্ধ করে দিয়ে বসে আছে, হবে কি? তার প্র্যাকটিক্যাল ব্যাপার এগুলো, সাধন ভজন ক্ষেত্রে এসব সাবধানতা অবলম্বনের কথা লেখা আছে। তত্ত্ব দর্শন যদি আমরা না জানি কার সাধন ভজন করবো? ওর তো সাধন ভজনের কথা বলতে গিয়েই বলা আছে, ঋষিকে নয় ঋষিকেশ সেই বরং ভক্তির উচ্চ থেকে। ভগবানের কাছ থেকে সব এইগুলো পেয়েছি আমরা, অর্গ্যানগুলো ভগবত সেবায় নিযুক্ত করবো। এর নাম হলো সেবা, এর নাম হলো ভজন। কি ব্যাপার? যদি তাই হয় শাস্ত্রের কথা, তাহলে কেন আমরা অন্য দেব দেবীর পূজা করবো? বলুন, যে অন্য নানা দেবৈক সেবী নাম, এদের যে সমালোচনা আছে শাস্ত্রে, কেন? স্বয়ং কৃষ্ণই তো বলছেন অর্জুনকে, প্রপদ্যন্তে অন্য দেবতা। এই সাংসারিক কতকগুলো, বৈষয়িক কতকগুলো ব্যাপার, এইগুলো নিয়ে যারা কামনা বাসনার দ্বারা প্রপীড়িত হয়ে যারা আধিকারিক দেব দেবীর শরণাপন্ন হচ্ছে, তারা সব উল্টো পাল্টা করছে। কৃষ্ণ নিজে মুখে বলছেন গীতায়, কামনার দ্বারা বাসনার দ্বারা প্রপীড়িত হয়ে সেই সেই ব্যক্তি সব আধিকারিক দেব দেবীর শরণাপন্ন হচ্ছে। কি ব্যাপার? তারা যেটুকু পাবে সেটুকু তোদের সীমিত ক্ষমতায় অধিকার, যেটুকু সেটুকু দেবে। আরে আমি তো স্বয়ং ভগবান, আমি তো তোমায় সব দিতে পারি, আমি তোমাকে বিষয় এসেও দিতে পারি, অর্থও দিতে পারি, আবার পরমার্থও দিতে পারি, পূর্ণ পূর্ণরূপে। কৃষ্ণের বক্তব্য হচ্ছে এটা, ওরা তো সামান্য কিছু দেবে, ওরা তো আধিকারিক দেবে, ওরা তো ডিমি গডস অ্যান্ড গডেসেস, ওদের সীমিত ক্ষমতা আমি দিয়েছি, আর আমার তো সব ক্ষমতা আছে। যে আমার নাম করবে, আমার নাম জপ করবে, তাকে তো আমি সবই দিতে পারি, দিয়ে থাকি, দেয়। একথা বলছেন কৃষ্ণ, ডিক্লারেশন দিচ্ছেন সেখানে। তো ওটা আমরা ভুলে যাচ্ছি কেন? একথাটা ভুলে যাই কেন? কৃষ্ণ নিজে বলছেন, দুবাহু তুলে বলছেন, সত্যং ব্রবীমি মনুজা স্বয়ং ঊর্ধ্ববাহু। মনুজা মানে মনুর সন্তানগণ। এখন তো মনুর সমালোচক অনেক বসে গেছেন সমাজে আজকাল, মনু নাকি সব অন্যায় করেছেন, উল্টা পাল্টা করেছেন। এখনকার সব গবেষক রিসার্চ স্কলার সব এরা, বুঝেছেন, এরা ফর দি বেটারমেন্ট কিছু করছেন না, যাতে জগতের অকল্যাণ হয়, যাতে ভগবত বিরোধী হয়ে যায় লোক, ঠিক সেই রকম ধরনের এরা সব বিধি ব্যবস্থাগুলো নিচ্ছেন। ভগবান সম্বোধন করছেন কি? সত্যং ব্রবীমি মনুজা, হে মনুর সন্তানগণ, হে মনুষ্যগণ, হে মানবগণ, এ শব্দ কোথা থেকে এলো? স্বয়ং ঊর্ধ্ববাহু, আমি ঊর্ধ্ববাহু করে বলছি। কি প্রক্লামেশন তার! কি? যো মুকুন্দ নরসিংহ জনার্দনে জি শিব জপতি অনুদিনম মরণে রণীবা পাষাণ কষ্ট সদৃশম অভিষ্টম। আমি তাকে অভিষ্ট দান করি যে আমার মুখ্য নাম গোবিন্দ মুকুন্দ মুরারি ইত্যাদি এই নাম নিয়ে নিরন্তর কান্নাকাটি করে আমার নাম জপ করে, আমি তাকে অভিষ্ট দান করি। এরপরে আবার কি কথা আছে বলুন তো? এরপরে আবার কি কথা? স্বয়ং ভগবান ডিক্লারেশন দিচ্ছেন মনুষ্য সমাজের কাছে, এরপরে আমরা আবার অন্য চিন্তা করছি কেন? 60,000 ঋষি, আমরা এখানে 60 জন লোক নেই, 60,000 ঋষি বসে আছেন নৈমিষক্ষেত্রে নৈমিষারণ্যে। তার মধ্যে ঋষিগণের ভিতরে মুখ্য প্রমুখ ছিলেন কে? শৌনক। তিনি প্রশ্ন করছেন, যিনি পাঠ করছিলেন সেখানে ভাগবত মানে সুখদেব গোস্বামীর শিষ্য সুত গোস্বামী, তাকে বলছেন, আমরা তো দ্বাপর যুগের শেষে এসেছি, এখন দেখছি দ্বাপর যুগ তো শেষ, কলিযুগ আসছে। তা কলিযুগের যা বর্ণনা সে বর্ণনা শুনে তো আমাদের ভয় হচ্ছে। কি ভয় আপনাদের? আমরা আমাদের সাধন ভোজন কি করে রক্ষা করব? এই ভয় ঋষিগণের ভয় হচ্ছে, চিন্তা করুন। তিনি বললেন, হ্যাঁ এই প্রশ্ন আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন তো পরীক্ষিত সভাতে পরীক্ষিত মহারাজও তো করেছিলেন এই প্রশ্ন আমার গুরুদেবের কাছে সুখদেবের কাছে। উত্তর তো এই, আমি সেইটাই আলোচনা করি আপনার সামনে। তলের দোষণীতে রাজন অস্তি যে কো মহান গুণ করি অশেষ দোষে অশেষ দোষা কর সর্বদোষা কর, এ কথা শাস্ত্রে বলা আছে। কিন্তু একটা ব্যবস্থাও আছে। কি ব্যবস্থা? কীর্তনাদেব কৃষ্ণেশ্য মুক্ত সঙ্গ তরঙ্গ ভ্রজে, কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা করি যে উদ্ধার না করবেন, সুতরাং ঋষিগণ আপনারা আশ্বস্ত হন, আপনারাও কৃষ্ণ নাম করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আপনাদের ঘরে কলির প্রাদুর্ভাব থাকবে না। কি ব্যাপার? উত্তর তো দেওয়া আছে, কৃষ্ণ নাম গোবিন্দ নাম হরি নাম গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, ও নাম করছি না কেন আমরা? ও নাম কেন করছি না বলুন তো? আমরা মূঢ় মায়াবদ্ধ, সেই জন্যে ওটা ভালো লাগছে না। যেটা শাস্ত্রে বিধান দেওয়া হলো সেটা আমরা মানব না, অদ্ভুত ব্যাপার। একে তো বলা হবে আনসোশাল এলিমেন্ট, শাস্ত্রের কথা মানছে না যে, সে উল্টো পাল্টা খাও খেয়ে ক্যালি খুশির মতো কিছু করছে, ওকে কি সৃষ্ট বলা হবে এই ব্যক্তিকে? না তো, উল্টো পাল্টা করছে। সব জিনিসটা বুঝতে হবে আমাদের, যে বিধান শাস্ত্রে সব জায়গায় দেওয়া আছে, স্বয়ং শিব এবং শিবানী তিনি কৃষ্ণ নাম করছেন গোবিন্দ নাম করছেন, ব্রহ্মা ব্রহ্মাণী কৃষ্ণ নাম গোবিন্দ নাম করছেন, নারদ ঋষি বিনা হাতে রয়েছে তার কৃষ্ণ নাম গোবিন্দ নাম করে বেড়াচ্ছেন স্বর্গমর্ত পাতাল সর্বত্র, যে নাম করে অজামিল মহাপাপী অজামিল তিনিও বৈকুণ্ঠে যেতে পারলেন, সেই নামটার কোনো শক্তি নাই বলুন তো? আজ সমাজে কিছু হামজানটা লোক তারা বলছেন ওসব নামেতে ফল নেই, আমি যে নাম তোমাদের দিচ্ছি সেই নাম তোমরা কর, অদ্ভুত ব্যাপার। কি সেই ব্যক্তি? হু ইজ দ্যাট পার্সোনালিটি? যিনি শিবব্রহ্মার থেকেও বড়, কে সে লোকটা? আজ সেই নিয়েই পড়ছে মানুষ, মানুষ মরবার সময় কোন নাম করছে, কোন নাম করলে তার সদ্গতি হয়, আপনাদের জানা আছে তো সকলের, হরি নাম কৃষ্ণ নাম গোবিন্দ নাম, এইটা মরবার সময় করতে হবে, ইন্তেকাল উপস্থিত হলে এই নাম করতে হবে। মানুষ যখন মারা যাচ্ছে আমাদের বলা হয় কি? বল হরি হরি বল। আর যারা পশ্চিম দেশীয় লোক তারা কি বলছেন? রাম নাম সত্য হ্যায় রাম নাম সত্য হ্যায়,
তো কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, রামনাম, এই ছাড়া আর কোন কোন নাম আছে? সেখানে কোন জায়গায় বলা আছে যে শিব নাম করব কি মা কালীর নাম করব?
নাই, মুক্তি নাই।
ব্যবস্থা হলো সমস্ত শাস্ত্রের ব্যবস্থা সহ নাই। স্বয়ং শ্রী শিবানী তারা হরে কৃষ্ণ এই নাম করছেন, আমরা ওটা করবো না। না, ওটা গালাগালির ভাষায় আছে কানাগুরুর ভিন্ন গোট, অন্ধগুরুর গর্তে পোট, এই কানাগুরুর ভিন্ন গোট, এরা ওসব নাম করবে না। ও করলে যে ওদের মুক্ত হয়ে যাবে, যে সেজন্য যারা চিরদিন এখানে বদ্ধ হয়ে থাকতে চায় তারা উল্টোপাল্টা করবে, করছে, করুক, তাতে কি ক্ষতি আছে? তাতে বিদ্বজ্জন যারা আছেন, চিন্তাশীল ব্যক্তি যারা আছেন, তারা ওসব উল্টোপাল্টা করবেন না, তারা ঠিকই করবেন, শাস্ত্র নির্দেশানুসারই করবেন। সব জিনিসটা বুঝতে হবে তো, এক দেশ নিয়ে শাস্ত্রের যে নীতি আদর্শ আছে, শাস্ত্রের যে উপদেশ নির্দেশ আছে, সেগুলোর একদেশিক বিচার নিয়ে চললে হবে না, আমাদের সবটাই মানতে হবে, সমস্ত দিকটা। যদি অপ্রাকৃত বস্তুকে যদি আমি প্রাকৃত মনে করি তাহলে আমার অপরাধ হয়, দুষ্ট্রুটি হয়, ওটা হলো, ওটাকে বলে অ্যান্থ্রোপোমরফিজম, চেতনে জড়ত্বের আরোপ। এর উল্টোটাও আবার একটা অপরাধ, জড়ে চেতনত্বের আরোপ। সেটা কিরকম? ঠিক এর উল্টো, যশাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে, কুণপ কাকে বলে? এই হাড় মাংসের শরীর, এই শরীর শরীরটা, এটাতে যার আত্মবুদ্ধি, এই হাড় মাংসের শরীরটা, এতে যাতে যাদের আত্মবুদ্ধি, এইটাই আত্মা। তারা তো মূর্খ, তারা তো মূর্খ। কিরকম মূর্খ? দেবতাগণের পক্ষ থেকে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, এবং অসুরগণের পক্ষ থেকে গেছে বিরোচন, ডেপুটেশন ব্রহ্মার কাছে, খুব ইয়ে, সেখানে তপস্যা লাগিয়ে দিয়েছে দুজনে। কিছুকাল পরে ব্রহ্মা এসেছেন, কি হে বাছা, তোমাদের কি চাই? না, আমরা আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জানতে এসেছি। বললেন, এই জড় শরীরটাই আত্মা। পরীক্ষা, চট করে উত্তর আসবে না, এই জড় শরীরটাই আত্মা। ব্যাস, একজনে কেটে পড়ল। অসুরগণের পক্ষ থেকে যে বিরোচন গিয়েছিল সে তার দেশে গিয়ে প্রচার করলো যে ব্রহ্মা আমাকে বলেছেন এই শরীরটাই আত্মা, একে খাওয়া পরা যত্ন করো, ব্যাস, সব সব ঠিক। আবার ইন্দ্র, তিনি কিন্তু উঠলেন না, বহুকাল বাদে আবার এসছেন ব্রহ্মা, কি তোমার সঙ্গে চলে গেল, তুমি বসে আছো কেন? না প্রভু, আমার মনে ছড়া দিচ্ছে না, আপনি পরীক্ষা করছেন বুঝতে পারছি, আমায় বলুন দয়া করে। মনোময় কোষই আত্মা। না, মনে লাগলো না, ব্রহ্মা চলে গেছেন। আবার কিছুকাল পরে আবার এসছেন, কি তুমি এখনো বসে আছো? না প্রভু, আপনি তো ঠিক বলছেন না, মন বুদ্ধি অহংকারী আত্মা। মনে লাগলো না, আবার ব্রহ্মা চলে গেছেন। আবার কিছুকাল পরে আবার এসেছেন, তুমি এখনো বসে আছো? বলে, প্রভু আমাকে ঠিক ঠিক তত্ত্ব দর্শন বলুন, যা বলেছি সব ঠকিয়েছি তোমাকে, এর কোনোটাই আত্মা না, এই জড় শরীরটাও আত্মা না, মন বুদ্ধি অহংকার আত্মা না, কিচ্ছু নয়, আত্মার পৃথক অস্তিত্ব আছে, আত্মা অজর অমর, আত্মা ভগবানেরই অংশ, ভগবান পূর্ণ চৈতন্য, জীবাত্মা অনুচৈতন্য। ওই সব গীতায় যেসব শ্লোক আছে আত্মতত্ত্ব সম্বন্ধে, সেসব বলছেন সব। উপনিষদে বেদের মধ্যে যেসব সূত্র আছে সেসব বলছেন, আত্মা ভাবারে দ্রষ্টব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য, ন জায়তে ম্রিয়তে বা কদচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অযো নিত্য শশ্বতোয়ম পুরাণো নহন্যতে হন্যমানে শরীরে, সব বলে যাচ্ছেন। আত্মা পৃথক সত্তা, আত্মা মানে সাধক সাধিকা, তারা সাধন ভজন করবেন ভগবানের, এই তত্ত্ব সত্য, যাও। তখন তিনি গিয়ে দেব সভায় গিয়ে বললেন যে ব্রহ্মাজি এই আত্মতত্ত্ব উপদেশ করেছেন। সুর আর অসুর ডায়মেট্রিক্যালি অপোজিট দুটো দল, যারা ভগবানের সাধন ভজন করছেন সমস্ত যুক্তিতর্ক সমস্ত এই নিয়ে শাস্ত্রীয় বিচার নিয়ে, তারা হলেন সুর, এরা হলেন থিস্ট আস্তিক। আর যারা ভগবানের বাক্য অস্বীকার করছেন, শাস্ত্র বাক্য অস্বীকার করছেন, ওগুলো কিছু দরকার নেই, খামখেয়ালি খুশি মতো চলছেন, তারা হলেন এথিস্ট অর্থাৎ নাস্তিক। একথা তো কৃষ্ণ গীতায় খুব পরিষ্কার ভাবেই বলেছেন। দুটো সেকশন আছে অর্জুন এ সংসারে, দুটো দল রাজনৈতিক ক্ষেত্রে দুটো দল আমরা দেখতে পাই। কি দুটো দল বলুন তো? এক ধনী আর দরিদ্র, কেমন? এই দুটো দল, এই দুটো গ্রুপ, ধনী আর দরিদ্র। কৃষ্ণ স্বয়ং কি বলছেন? দুটো দল, দেবভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এবচম, বিষ্ণু ভক্ত ভাবের দৈব আসুরস্ত বিপর্যয়। কৃষ্ণ বলছে জগতে দুটো গ্রুপ, একটা হলো আস্তিক একটা নাস্তিক। আস্তিক গণের কথা তোমাকে অনেক বললাম আগে, এখন শোনো নাস্তিকদের কথা। সব বলে টেলে শেষকালে বলছেন তানহং দিশত ক্রোধান সংসারেষু নরাধমান ক্ষিপামি অশুভান আসুরিষু এব ইয়নিষু। এই তাদের গতি, আসুর ইঞ্জনীয় আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মম অপ্রত্যয় কৌন্তেয় তত জানতি অধমাং গতি। এই তো গীতায় পরিষ্কার বলে দিচ্ছেন, দুজনের কি একই রকম এ হবে, গতি হবে? কখনো না, এদের অপগতি হবে। নাস্তিক কোন মতেই তাকে প্রশংসা করা যাবে না, সে হলো ওই কৌরবের দল। আর আস্তিক মানে পাণ্ডবগণের দল, যারা নীতি আদর্শ মেনে চলছে। আর এরা সবসময় উল্টোপাল্টা করছে, সব জিনিসটা শাস্ত্র দৃষ্টিতে আমাদের তত্ত্ব দর্শনটা বুঝতে হবে। আরাধ্য তত্ত্ব ভগবান, অন্য কেউ নন। আধিকারিক দেব দেবী যারা, তারা হচ্ছেন কে জানেন? তারা হচ্ছেন কর্মচারী কর্মচারিণী। তা কর্মচারী কর্মচারিণীকে যে আমি মালিক মালিকানী বলে কখনো মানব না। আবার মালিক মালিকানী যারা, তাদেরও আমি কর্মচারীর মধ্যে ফেলে দেবো না। এসব থিওরি সব শাস্ত্রে সুন্দর করে বোঝানো আছে। একটাকে অ্যান্থ্রোপোমরফিজম বলছেন, একটাকে অ্যাপোথিওসিস বলছেন। চেতনে জড়ত্বের আরোপ অ্যান্থ্রোপোমরফিজম হয়, আর জড়ে চেতনত্বের আরোপ এটাকে অ্যাপোথিওসিস বলে। এগুলো দোষ, দোষ ত্রুটি এগুলো। তা দোষ ত্রুটিকে কখনো গুণ বলা যাবে না, গুণকেই গুণ বলা যাবে। দোষকে দোষ বলেই মানতে হবে। এইটাই সত্য দর্শন, এটাই বাস্তব দর্শন। আমরা এইসব কথা চিন্তা ভাবনা ঠিক ঠিকভাবে করব, শাস্ত্রানুসারে, তত্ত্ব সিদ্ধান্ত অনুসারে, যুক্তি অনুসারে। যুক্তি ছাড়া কোনো জিনিস তো প্রতিষ্ঠিত হয় না। শাস্ত্র মানেই হলো সুযুক্তিপূর্ণ বাক্য, তাকে বলে শাস্ত্র। প্রত্যেকটা কথার মধ্যে লজিক আছে। কেবল শাস্ত্র আশ্রিত ন কর্তব্য বিনয়, যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে। শাস্ত্রেই বলা আছে কথাটা, যুক্তিবিহীন কোনো বাক্য তোমরা মানবে না। সুযুক্তিপূর্ণ বাক্যই হলো শাস্ত্র বাক্য, এবং সেটা যুক্তির এতে কষা হয়েছে, ঘষা মাজা হয়েছে সেই কথা। তা আমরা যেন উল্টোপাল্টা কিছু না বুঝি, উল্টোপাল্টা কিছু না করি। মহাজনগণ, সাধু মহাজনগণ যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সুতরাং মহাজন ও যেন গতাশ্র পন্থা, এইটাই হলো আমাদের শিক্ষা। এটা উল্টোপাল্টা কিছু করলে হবে না। আমাদের সব তত্ত্ব দর্শনটা শাস্ত্রেতে সব উত্তর দেওয়া আছে। মানুষের যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেওয়া আছে শাস্ত্রে। কোনো প্রশ্নের উত্তর কেউ দিতে পারেননি এমন কোনো কথা নেই, সব উত্তর দেওয়া আছে। আমরা জানি না, শুনি না, বুঝি না, অনুশীলন করি না, অভ্যাস করি না, অথচ বলবার বেলায় খুব বলে দিচ্ছি। অনুশীলন করি, অভ্যাস করি, সব কিছুর উত্তর পাওয়া যাবে। রাত বোধ হয় অধিক হয়ে যাচ্ছে, আমার সময়ও বোধ হয় একটু বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এ পাচ্ছি এই পর্যন্ত আলোচনা শেষ করবার জন্য। ভবিষ্যতে কখনো আসবার সুযোগ হলে কয়েকদিন থেকে থেকে বিশেষভাবে সব কথা আলোচনা করা যাবে।
সময় সীমিত, টাইম ইজ শর্ট আর্ট ইজ লং। তা কি করবো, এখানেই বন্ধ রাখতে চাচ্ছি। মনসা কল্প দুর্ভাষ্য কৃপা সিন্ধু ভাই পতিত পাবনে ভূ বৈষ্ণবে ভূ নমো নমো।